শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের গত পাঠে আমরা দেখেছি কিভাবে প্রভু ঈসা একজন মৃত ব্যক্তিকে উঠিয়েছিলেন, যিনি চার দিন যাবৎ লাশ হয়ে কবরে ছিলেন। মৃত্যুর শক্তি ঈসার কাছে কোনো সমস্যাই ছিল না, কারণ তিনি নিজেই পুনরুত্থান এবং জীবন ছিলেন আর এখনও আছেন। আমরা পরিকল্পনা করেছি যে ইঞ্জিল শরীফ থেকে দেখব ঈসা কিভাবে জেরুজালেমে প্রবেশ করেছিল, যেখানে তাকে হত্যা করা হবে। ঈসার সঙ্গে যা ঘটেছিল তার সবই তিনি জানতেন। তিনি জানতেন যে ইহুদি ধর্মের নেতারা তাকে রোমিওদের কাছে পাঠাবে, যারা তাকে অত্যাচার করবে এবং ক্রুশে দেবে। তারপরেও তিনি জেরুজালেমে গিয়েছিলেন। এই সম্পর্কে সুখবরে লেখা আছে,
যখন ঈসার বেহেস্তে যাবার সময় হয়ে আসল, তখন তিনি জেরুজালেমে যাবার জন্য মন স্থির করলেন।
যখন তিনি জেরুজালেমের দিকে আসছিলেন, তখন তার সাহাবিদের উদ্দেশ্য করে বলেছিলেন,
আমাকে একটা তরিকাবন্দী নিতে হবে, আর যতদিন পর্যন্ত তা না হয় ততদিন পর্যন্ত আমার দুঃখের শেষ নেই।
কেন ঈসা জেরুজালেমের দিকে গেলেন? যারা তাকে হত্যা করতে চায় তাদের জন্য জীবন দেওয়ার উদ্দেশ্যে তিনি এইরকম করেছিলেন। আশ্চর্য, যদি আপনি জানেন যে একটি শহরের লোকেরা আপনাকে অত্যাচার করতে চায় এবং মেরে ফেলতে চায়, তাহলে কি আপনি সেই শহরে যাবেন? কিন্তু ঈসা মসীহ এই কাজটিই করেছিলেন। ঈসা জানতেন যে দুনিয়ার গুনাহের পরিবর্তে কোরবানি হিসাবে জীবন দেওয়ার জন্যই তার জন্ম হয়েছিল। ঈসা তার নিজের সুখ খোঁজার জন্য দুনিয়াতে আসেনি, কিন্তু নবীরা অনেক আগে তার বিষয়ে যা লিখেছিলেন তা পূর্ণ করতে এসেছিলেন। তার বিষয়ে এই রকমটি লেখা আছে, মসীহকে দুঃখভোগ করতে হবে এবং জেরুজালেমের পর্বতে রক্ত ঝরাতে হবে, যেখানে ইব্রাহিম তার ছেলের পরিবর্তে মেষ কোরবানি করেছিলেন। প্রতীকীকৃত মেষ ঈসার মধ্যে দিয়ে পূর্ণতা লাভ করা গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে ঈসা জেরুজালেমে এসেছিলেন। সিংহ যেমন করে তার শিকারের জন্য অপেক্ষা করে, তেমনি এই শহরের মানুষেরা ঈসার জন্য অপেক্ষা করছিল। ইঞ্জিল শরীফে লেখা আছে,
এরপরে ঈসা ও তার সাহাবিরা জেরুজালেমের পথে চললেন, ঈসা তাদের আগে আগে হাঁটছিলেন। সাহাবিরা অবাক হয়ে তার সঙ্গে যাচ্ছিলেন এবং যে লোকেরা পিছনে আসছিল তারা ভয়ে ভয়ে হাঁটছিল। ঈসা আবার তার ১২ জন সাহাবিকে একপাশে ডেকে নিয়ে গিয়ে নিজের উপর কি হতে যাচ্ছে তা তাদের বলতে লাগলেন। ঈসা তার ১২ জন সাহাবিকে একপাশে ডেকে নিয়ে বললেন, দেখো, আমরা জেরুজালেমে যাচ্ছি। ইবনে আদমের বিষয়ে নবীরা যা যা লিখে গেছেন তা সবই পূর্ণ হবে। দেখো, আমরা জেরুজালেমে যাচ্ছি। সেখানে ইবনে আদমকে প্রধান ইমামদের ও আলেমদের হাতে ধরিয়ে দেওয়া হবে। তারা তাঁর বিচার করে তাকে মৃত্যুর উপযুক্ত বলে স্থির করবেন এবং অইহুদিদের হাতে দেবেন। অইহুদিরা তাকে ঠাট্টা বিদ্রুপ করবে, তাঁর গায়ে থুতু দেবে, তাকে ভীষণভাবে চাবুক মারবে এবং হত্যা করবে। তিন দিনের দিন আবার তিনি জীবিত হয়ে উঠবেন। সাহাবিরা কিন্তু এই সব বিষয় কিছুই বুঝলেন না। সেই কথার অর্থ তাদের কাছে গোপন রাখা হয়েছিল বলে ঈসা যে কি বলছিলেন তা তারা বুঝলেন না। ঈসা যখন জেরিকো শহরের কাছে আসলেন, তখন একজন অন্ধ লোক পথের ধারে বসে ভিক্ষা করছিল। অনেক লোকের গলার আওয়াজ শুনে সে ব্যাপার কি তা জিজ্ঞাসা করল। লোকেরা তাকে জানাল যে নাসরতের ঈসা ওই পথ দিয়ে যাচ্ছেন। তখন সে চিৎকার করে বলল, দাউদের বংশধর ঈসা, আমাকে দয়া করুন। যে লোকেরা ভিড়ের সামনে ছিল তারা তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে আরও চিৎকার করে বলল, দাউদের বংশধর, আমাকে দয়া করুন। ঈসা থামলেন এবং সেই অন্ধকে তার কাছে আনতে বললেন। সে কাছে আসলে পর তিনি বললেন, তুমি কি চাও, তোমার জন্য আমি কি করব? সে বলল, হুজুর, আমি যেন দেখতে পাই। ঈসা তাকে বললেন, আচ্ছা, তাই হোক, তুমি বিশ্বাস করেছ বলে ভালো হয়েছ। লোকটি তখনই দেখতে পেল এবং আল্লাহর প্রশংসা করতে করতে ঈসার পিছনে পিছনে চলল। এ দেখে সমস্ত লোক আল্লাহর প্রশংসা করল। ঈসা ও তার সাহাবিরা জেরুজালেমের কাছাকাছি পৌঁছে জৌতুন পাহাড়ের উপরে বৈতফগি গ্রামের কাছে আসলেন। তখন ঈসা দুজন সাহাবিকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা ওই সামনের গ্রামে যাও, সেখানে গেলেই দেখতে পাবে একটা গাধা বাঁধা আছে এবং একটা বাচ্চাও তার সঙ্গে আছে, সেই দুটা খুলে আমার কাছে নিয়ে এসো। কেউ যদি কিছু বলে তবে বলো হুজুরের দরকার আছে, তাতে তখনই সে তাদের ছেড়ে দেবে। এটা হল যেন নবীর মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, তোমার বাদশাহ তোমার কাছে আসছেন, তিনি নম্র, তিনি গাধার উপরে, গাধির বাচ্চার উপরে চড়ে আসছেন। ঈসা সেই সাহাবিদের যেমন হুকুম দিয়েছিলেন তারা গিয়ে তেমনি করলেন। তারা সেই গাধা ও গাধির বাচ্চাটা এনে তাদের উপর নিজেদের গায়ের চাদর পেতে দিলে পর ঈসা বসলেন। অনেক লোক পথের উপরে তাদের গায়ের চাদর বিছিয়ে দিল, অন্যেরা গাছের ডাল কেটে নিয়ে পথের উপরে ছড়াল। যারা ঈসার সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল, মারহাবা দাউদের বংশধর, মাবুদের নামে যিনি আসছেন তার প্রশংসা হোক, বেহেস্তেও মারহাবা। ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ফরিসি ঈসাকে বললেন, হুজুর আপনার সাহাবিদের চুপ করতে বলুন। ঈসা তাদের বললেন, আমি আপনাদের বলছি এরা যদি চুপ করে থাকে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। তারা যখন জেরুজালেমের কাছে আসলেন তখন ঈসা শহরটা দেখে কাঁদলেন। তিনি বললেন, হায়, শান্তি পাবার জন্য যা দরকার তুমি, জি তুমি যদি আজ তা বুঝতে পারতে, কিন্তু এখন তা তোমার চোখের আড়ালে রয়েছে। এমন সময় তোমার আসবে যখন শত্রুরা তোমার বিরুদ্ধে বাধার দেয়াল তুলবে এবং তোমাকে ঘিরে রাখবে ও সমস্ত দিক থেকে তোমাকে চেপে ধরবে। তারা তোমাকে ও তোমার ভিতরের সমস্ত লোকদের ধরে মাটিতে আছাড় মারবে এবং একটা পাথরের উপরে আর একটা পাথর রাখবে না, কারণ আল্লাহ যে সময়ে তোমার দিকে মনোযোগ দিয়েছিলেন সেই সময়টা তুমি চিনে নাওনি। ঈসা জেরুজালেমে ঢুকলে পর শহরের সমস্ত জায়গায় হুলস্থুল পড়ে গেল। সবাই জিজ্ঞাসা করতে লাগল, ইনি কে? লোকেরা বলল, উনি গালিলের নাসরত গ্রামের ঈসা নবী। পরে বায়তুল মুকাদ্দাসে ঢুকলেন এবং সেখানে যারা কেনাবেচা করছিল তাদের সবাইকে তাড়িয়ে দিলেন। তিনি টাকা বদল করে দেবার লোকদের টেবিল এবং যারা কবুতর বিক্রি করছিল তাদের বসবার জায়গা উল্টে দিয়ে বললেন, পাক কিতাবে আল্লাহ বলেছেন আমার ঘরকে এবাদত ঘর বলা হবে, কিন্তু তোমরা এটাকে ডাকাতের আড্ডাখানা করে তুলছ। এরপরে অন্ধ ও খোড়া লোকেরা বায়তুল মুকাদ্দাসে ঈসার কাছে আসল আর তিনি তাদের সুস্থ করলেন। তিনি যেসব অলৌকিক চিহ্ন কাজ করছিলেন প্রধান ইমামেরা ও আলেমেরা তা দেখলেন। তারা বায়তুল মুকাদ্দাসের মধ্যে ছেলে মেয়েদের চিৎকার করে বলতে শুনলেন, মারহাবা দাউদের বংশধর। এই সব শুনে তারা বিরক্ত হয়ে ঈসাকে বললেন, ওরা যা বলছে তা তুমি শুনতে পাচ্ছ? তিনি তাদের বললেন, জি পাচ্ছি। পাক কিতাবে আপনারা কি কখনো পড়েননি, ছোট ছেলে মেয়ে এবং শিশুদের কথার মধ্যে তুমি নিজের জন্য প্রশংসার ব্যবস্থা করেছ? প্রধান ইমামেরা ও আলেমেরা এই কথা শুনে ঈসাকে হত্যা করবার উপায় খুঁজতে লাগলেন। তারা তাকে ভয় করতেন কারণ লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হয়ে গিয়েছিল। ঈসা তখন আন্দ্রিয় ও ফিলিপকে বললেন, ইবনে আদমের মহিমা প্রকাশিত হবার সময় এসেছে। আমি তোমাদের সত্যিই বলছি, গমের বীজ মাটিতে পড়ে যদি না মরে তবে একটাই বীজ থাকে, কিন্তু যদি মরে তবে প্রচুর ফসল জন্মায়। আমার মন এখন অস্থির হয়ে উঠেছে, আমি কি এই কথাই বলবো? পিতা, যে সময় এসেছে সেই সময়ের হাত থেকে আমাকে রক্ষা করো। কিন্তু এরই জন্য তো আমি এই সময় পর্যন্ত এসেছি। পিতা, তোমার মহিমা প্রকাশ করো। বেহেস থেকে তখন এই কথা শোনা গেল, আমি আমার মহিমা প্রকাশ করেছি এবং আবার তা প্রকাশ করব। যে লোকেরা সেখানে দাঁড়িয়েছিল তারা তা শুনে বলল, ওটা মেঘের ডাক। কেউ কেউ আবার বলল, কোনো ফেরেস্তা ওনার সঙ্গে কথা বললেন। এতে ঈসা বললেন, এই কথা আমার জন্য বলা হয়নি, কিন্তু আপনাদের জন্যই বলা হয়েছে। এই দুনিয়ার লোকদের বিচারের সময় এবার এসেছে আর দুনিয়ার কর্তার হাত থেকে এখন প্রভুত্ব কেড়ে নেওয়া হবে। আমাকে যখন মাটি থেকে উঁচুতে তোলা হবে তখন আমি সবাইকে আমার কাছে টেনে আনব। তার কী রকমের মৃত্যু হবে তা বুঝাবার জন্য তিনি এই কথা বললেন।
এখানে একটু থামা যাক। আমরা দেখেছি কিভাবে ঈসা গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করেছিলেন, লোকেরা কীভাবে তার প্রশংসা করেছিল এবং মার হাবা জানিয়েছিল, তারা তাকে বাদশা বানাতে চেয়েছিল। যাই হোক, লোকেরা বুঝতে পারেনি যে ঈসা কেন জেরুজালেমে এসেছেন, এমনকি ঈসার সাহাবিরাও বুঝতে পারেনি যে কি ঘটতে যাচ্ছে। তারা আশা করেছিল যে ঈসা রোমীয়দের কর্তৃত্ব থেকে ইহুদিদের রক্ষা করবে, কিন্তু এই উদ্দেশ্যে ঈসা দুনিয়াতে আসেননি। শয়তানের সাম্রাজ্য ধ্বংস করতে এসেছিলেন, তিনি দুর্নীতিগ্রস্ত দুনিয়াকে পরিবর্তন করার জন্য নেমে আসেননি, কিন্তু মানুষের দিল পরিবর্তন করার জন্য নেমে এসেছিলেন। প্রকৃতপক্ষে ঈসা একদিন দুনিয়ার বিচার করতে আবারও দুনিয়াতে আসবেন এবং দুনিয়াকে পুনরুদ্ধার করবেন। যখন তিনি প্রথমবারের মতো দুনিয়াতে এসেছিলেন, তখন তিনি কোরবানি হিসাবে মৃত্যুবরণ করার জন্য এসেছিলেন। আল্লাহর ওয়াদা অনুসারে আদম সন্তানদের গুনাহের শাস্তি হতে নাজাত দেওয়ার জন্য ঈসা এসেছিলেন। এই কাহিনী সম্পর্কে কিতাব আরও বলে,
ঈসা প্রত্যেক দিনই বায়তুল মুকাদ্দাসে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। প্রধান ইমামেরা, আলেমেরা এবং লোকদের নেতারা তাকে হত্যা করতে চাইলেন, কিন্তু কিভাবে তা করবেন তার কোনো উপায় তারা খুঁজে পেলেন না, কারণ লোকেরা মন দিয়ে তার প্রত্যেকটি কথা শুনত। একদিন ঈসা বায়তুল মুকাদ্দাসের লোকদের শিক্ষা দিচ্ছিলেন এবং তাবলিগ করছিলেন। এমন সময় প্রধান ইমামেরা ও আলেমেরা বৃদ্ধ নেতাদের সঙ্গে এসে ঈসাকে বললেন, কোন অধিকারে তুমি এই সব করছো এবং কে তোমাকে এই অধিকার দিয়েছে তা আমাদের বলো। জবাবে ঈসা তাদের বললেন, আমিও আপনাদের একটা কথা জিজ্ঞাসা করব, বলুন দেখি, তরিকাবন্দি দেবার অধিকার ইয়াহইয়া আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন না মানুষের কাছ থেকে পেয়েছে? তখন তারা নিজেদের মধ্যে এই আলোচনা করতে লাগলেন, যদি আমরা বলি আল্লাহর কাছ থেকে, তবে সে বলবে তাহলে তাকে বিশ্বাস করেননি কেন, কিন্তু যদি বলি মানুষের কাছ থেকে তাহলে লোকেরা আমাদের পাথর মারবে, কারণ তারা ইয়াহিয়াকে নবী বলে বিশ্বাস করে। এই জন্য তারা বললেন, সেই অধিকার কোথা থেকে এসেছিল তা আমরা জানি না। ঈসা তাদের বললেন, তবে আমিও বলবো না কোন অধিকারে আমি এই সব করছি। এরপরে ঈসা লোকদের শিক্ষা দেবার জন্য এই কথা বললেন, একজন লোক একটা আঙ্গুর ক্ষেত করলেন এবং চাষিদের কাছে সেটা ইজারা দিয়ে অনেকদিনের জন্য বিদেশে চলে গেলেন। পরে তিনি সেই ক্ষেতের আঙ্গুর ফলের ভাগ পাবার জন্য সময় মতোই একজন গোলামকে চাষিদের কাছে পাঠালেন, কিন্তু চাষিরা তাকে মারধর করে খালি হাতেই ফেরত পাঠিয়ে দিল। তখন তিনি আর একজন গোলামকে পাঠালেন, কিন্তু চাষিরা তাকেও মারল ও অপমান করল এবং খালি হাতে পাঠিয়ে দিল। পরে তিনি তৃতীয় গোলামকে পাঠালেন, কিন্তু চাষিরা তাকেও ভীষণ মারধর করে তাড়িয়ে দিল। তখন আঙ্গুর ক্ষেতের মালিক বললেন, কি করি, আচ্ছা আমি আমার প্রিয় পুত্রকে পাঠাবো, হয়তো তারা তাকে সম্মান করবে। কিন্তু চাষিরা তাকে দেখে একে অন্যকে বলল, এই তো পরে সম্পত্তির মালিক হবে, সম্পত্তিটা যেন আমাদের হয়, সেই জন্য এসো আমরা ওকে মেরে ফেলি। এই বলে তারা তাকে ধরে ক্ষেতের বাইরে নিয়ে গিয়ে হত্যা করল। এখন আঙ্গুর ক্ষেতের মালিক সেই চাষিদের কি করবেন? তিনি এসে তাদের হত্যা করবেন এবং ক্ষেতটা অন্যদের ইজারা দেবেন। লোকেরা ঈসার কথা শুনে বলল, এমন না হোক। তখন ঈসা তাদের দিকে তাকিয়ে বললেন, তবে এই যে কথা পাক কিতাবের মধ্যে লেখা আছে, রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল সেটাই সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল, এর অর্থ কি? যে কেউ সেই পাথরের উপরে পড়বে সে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবং যার উপর সে পাথর পড়বে সে চুরমার হয়ে যাবে। এই সময়ে আলেমেরা ও প্রধান ইমামেরা ঈসাকে ধরতে চাইলেন, কারণ তারা বুঝেছিলেন যে ওই কথা ঈসা তাদের বিরুদ্ধেই বলেছেন, কিন্তু তারা লোকদের ভয় পেলেন।
দুষ্ট কৃষকদের এই উপমার মাধ্যমে ঈসা তাদের সতর্ক করেছিলেন যারা তাকে মারার জন্য পরিকল্পনা করেছিল। আপনি কি এই উপমার অর্থ বুঝতে পারেন? এটিকে বোঝা খুব কঠিন না। এই উপমায় ঈসা মালিক বলতে আল্লাহকে বুঝিয়েছেন, আঙ্গুরের ক্ষেত বলতে বুঝিয়েছেন বনি ইসরায়েল জাতিকে, দুষ্ট কৃষক বলতে ইহুদিদের ধর্মীয় নেতাদের বুঝিয়েছেন। যে সকল গোলামদের মালিক আঙ্গুর আনতে পাঠিয়েছেন তারা হচ্ছেন নবীগণ। মালিকের ছেলে যাকে কৃষকেরা মেরে ফেলেছিল সেই ছেলে হচ্ছে ঈসা মসীহ। আমরা বুঝতে পারছি কেন ইমামেরা এবং আলেমেরা খুব রাগান্বিত হয়ে উঠেছিল। তারা খুব ভালো করে জানত যে ঈসা তাদের বিষয় বলেছেন। তারা বুঝতে পেরেছিল যে ঈসা দুষ্ট কৃষক বলতে ধর্মীয় নেতাদের বুঝিয়েছিলেন যারা মাঠের মালিকের গোলামদের উত্ত্যক্ত করেছিল এবং শেষে পুত্রকে হত্যা করেছিল। এইভাবে ঈসা আবারও বুঝিয়েছিলেন যে তারা হচ্ছে সেই লোক যারা নবীদের কালামকে অগ্রাহ্য করে এবং সর্বশক্তিমান আল্লাহর পুত্র মসীহকে হত্যা করবে। ঈসা শুধুমাত্র উপমাই বলেননি, কিন্তু তার সম্পর্কে জবুর শরীফে যা লেখা আছে তা উল্লেখ করেছিলেন।
সেটাই সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল। যে কেউ সেই পাথরের উপরে পড়বে সে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, আর যার উপর সেই পাথর পড়বে সে চুরমার হয়ে যাবে।
এইভাবে ঈসা তাদের সতর্ক করলেন যে যে নাজাতদাতাকে তারা অগ্রাহ্য করছে এবং হত্যা করার পরিকল্পনা করছে সেই নাজাতদাতাই শেষ বিচারের দিনে তাদের বিচারকর্তা হবে।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
বন্ধুগণ, আজকে আমাদের সময় শেষ। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহর ইচ্ছায় পরবর্তী অনুষ্ঠানে আমরা ঈসা এবং ধর্মীয় নেতাদের কাহিনী চালিয়ে যাব। মসীহের সম্পর্কে কিতাবে যা লেখা আছে তা চিন্তা করার মধ্যে দিয়ে আল্লাহ আপনাদের রহমত দান করুন।
তিনি দুনিয়াতেই ছিলেন এবং দুনিয়া তার দ্বারাই সৃষ্ট হয়েছিল, তবু দুনিয়ার মানুষ তাকে চিনল না।